الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
গতকাল ছিল 20 ফেব্রুয়ারি
কাল
আমাদের জামাতে
یعنی گزشتہ کل 20 ফেব্রুয়ারি
এই দিনটি
দিন গুজরা হে
মুসলিহে মাউত সংক্রান্ত ভবিষ্যদ্বাণীর প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার এক নিদর্শনমূলক পুত্রের জন্ম গ্রহণের সুসংবাদ দিয়েছিলেন, যার হওয়া ছিল পূর্ণবান, নেক এবং বহু গুণাবলীর ধারক এবং বাহক হওয়ার কথা ছিল তার। গত জুমায় আমি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের নিদর্শনাবলীর প্রেক্ষাপটে খুতবা দিয়েছিলাম। আজও আমি ভাবলাম যে 20 ফেব্রুয়ারির নিকটবর্তী এবং সন্নিবেশিত জুমা এটি, তাই এই ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করা আমি সমীচীন ভাবলাম, যাতে যাকে মুসলিম ইসলাম এক অসাধারণ নিদর্শন আখ্যা দিয়েছেন। আপত্তিকারীদের আপত্তির খণ্ডনে হযরত মসীহ ইসলাম এই ব্যাখ্যা করেছেন যে তোমরা আপত্তি ঠিকই করো, কিন্তু স্মরণ রেখো যে আমি যে ভবিষ্যৎবাণী করেছি তা, অর্থাৎ এমন ভবিষ্যৎবাণী করা মানবীয় শক্তির ঊর্ধ্বে, আমি শুধু পুত্র সন্তান জন্মগ্রহণের ভবিষ্যৎবাণী করিনি, বরং বলেছি যে এই সন্তান অসাধারণ গুণবান হবে, দীর্ঘজীবী হবে এবং আমার জীবদ্দশায় সে জন্মগ্রহণ করবে। তিনি বলেন, যদি এ এলহামকে ন্যায়ের দৃষ্টিকোণ থেকে দেখা হয়, গভীর দৃষ্টিকোণ থেকে এটি বিশ্লেষণ করা হয়, তাহলে এটি যে ঐশী নিদর্শন ছিল সে সম্পর্কে কোন সন্দেহ থাকার কথা নয়। আপত্তিকারীদের তিনি বলেন যে যদি এ সম্পর্কে তোমাদের সন্দেহ থাকে, তাহলে এমন ভবিষ্যৎবাণী, এমন নিদর্শন ভিত্তিক ভবিষ্যৎবাণী তোমরাও করে দেখো। তিনি বলেন যে পূর্ণ সচেতনতার সাথে ভাবা উচিত যে এটি শুধু একটি ভবিষ্যৎবাণী নয়, বরং একটি অসাধারণ স্বর্গীয় নিদর্শন। তার আগমনের উদ্দেশ্য ছিল ইসলামের সত্যতা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাত্ম্য সবার সামনে প্রমাণ করা। এখানেও তিনি এই ভবিষ্যৎবাণী এবং এই নিদর্শনকে উপস্থাপন করে কোথাও এই কথা বলছেন না যে এর মাধ্যমে আমার সত্যতা প্রকাশ পায়, বরং তিনি বলেন যে এই স্বর্গীয় নিদর্শনকে আল্লাহ তাআলা আমাদের মহাসম্মানিত নবী, দয়ালু এবং স্নেহশীল রসুলের সত্যতা এবং মাহাত্ম্য প্রকাশের জন্য প্রকাশ করছেন বা প্রকাশ করেছেন। তিনি বলেন, সত্যিকার অর্থে নিদর্শন এক মৃত ব্যক্তিকে জীবিত করার চেয়ে শত শত গুণ মহান, শ্রেষ্ঠ, উৎকর্ষ ও উত্তম। তিনি বলেন যে এক মৃত বা লাশকে জীবিত করা অর্থ হল সাময়িকভাবে আত্মা ফেরত নিয়ে আসার নামান্তর, যেভাবে বাইবেলে হযরত ঈসা এবং অন্যান্য নবীদের প্রেক্ষাপটে এমন নিদর্শনের কথা লেখা আছে, যদিও এই সম্পর্কেও অনেক আপত্তি আছে মানুষের। আর কোন মৃত ব্যক্তি জীবিত হওয়ার কথা স্বীকার করলেও পৃথিবীর এতে কি লাভ, কিন্তু এখানে খোদা তালার কৃপায় এবং খোদার অনুকম্পা অনুগ্রহে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে আল্লাহ তাআলা এই অধমের দোয়া গ্রহণ করো তেমন পবিত্র আত্মা প্রেরণের প্রতিশ্রুতি দিয়েছেন, যার বাহ্যিক এবং আধ্যাত্মিক কল্যাণরাজি সমস্ত ভূপৃষ্ঠে বিস্তার লাভ করবে। তিনি বলেন যে হে মানব মণ্ডলী, আমি কি আর আমার গুরুত্বই বা কি, আমার বাস্তবতাই বা কি, যে আমাকে আক্রমণ করে সে সত্যিকার অর্থে আমার অনুসরণীয় পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণের ষড়যন্ত্র করে। কিন্তু তার স্মরণ রাখা উচিত যে কেউ আকাশে থুথু ফেলতে পারে না বা সূর্যে ধুলা নিক্ষেপ করতে পারে না, আকাশে থুথু ফেললে সেই থুথু আকাশ থেকে এসে তার মুখেই পড়বে এবং তাকে লাঞ্ছিত করবে, এবং আমাদের মহানবী সাল্লামের পবিত্র মকাম এবং মর্যাদা তার শত্রুতা এবং বিদ্বেষের কারণে কোনোভাবে ক্ষুণ্ণ হতে পারে না, বরং আল্লাহ তাআলা তা অধিক প্রভা এবং উজ্জ্বলের সাথে প্রকাশ করবেন। তোমরা প্রভাতে আকাশ থেকে সূর্য উদিত হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারো কি? একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার সূর্যের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদের হিংসা বিদ্বেষ, তোমাদের হৃদয়ের সংকীর্ণতা ও অঙ্কেলতা দূরীভূত করুন। এ সকল আপত্তিকারীদের মাঝে অমুসলিমদের সাথে অনেক মুসলমান অন্তর্ভুক্ত ছিল, যাদেরকে তিনি এই চ্যালেঞ্জ দিয়েছেন এবং সতর্ক করেছেন। যাই হোক, এ ভবিষ্যৎবাণী অনুসারে আমরা জানি 1889 সনে সেই পুত্র, সেই প্রতিশ্রুত পুত্র জন্মগ্রহণ করেন, যিনি বাজার ইসলামের শ্রেষ্ঠত্ব এবং মহানবী ইসলামের পবিত্র মর্যাদা এবং মাহাত্ম্য প্রতিষ্ঠার জন্য সে কাজ করেছেন যা পৃথিবীর শেষ দিন পর্যন্ত স্মরণ রাখা হবে, যা অনেক অমুসলিমও স্বীকার করেছে। হযরত মুসলিহ মওদের কিছু অবদানের কথা তুলে ধরার পূর্বে ভবিষ্যৎবাণীর মূল শব্দ আপনাদের সামনে রাখা আবশ্যক, যেন বারবার এটি আমাদের সামনে আসে আর এর মাহাত্ম্য এবং এর শ্রেষ্ঠত্ব এবং এর প্রকৃত মর্ম তত্ত্ব সম্পর্কে আমরা অবগত হতে পারি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম 1886 সনের 20 ফেব্রুয়ারি একটি বিজ্ঞাপন লিখেছেন, নিজ হাতের নাম হল সিরাজের মনির পুস্তিকা, আর মহা সম্মানিত খোদার নিদর্শনাবলী সম্বলিত। রিয়াজে হিন্দ পত্রিকায় 1 মার্চ 1886 সনে পরিশিষ্ট হিসাবে এটি ছেপেছে। তাতে তিনি লিখেছেন, এই তিন প্রকারের ভবিষ্যৎবাণী যা এ পুস্তিকায় বিস্তারিত বা বিশদভাবে উল্লেখ করা হবে, এই সকল ভবিষ্যৎবাণীর প্রথমটি স্বয়ং এ অধম সম্পর্কে। আজ 20 ফেব্রুয়ারি 1886 সনের 15 জামাদিল আউয়াল নমুনাস্বরূপ সংক্ষেপে দৈববাণী বা ঐশীবাণী নমুনাস্বরূপ বা দৃষ্টান্তস্বরূপ লেখা হচ্ছে, আর এটি বিস্তারিত লেখা হবে ইনশাআল্লাহ পুস্তিকায়। প্রথম ভবিষ্যৎবাণী, মহাসম্মানিত প্রতাপান্বিত আল্লাহ প্রদত্ত ইলহাম ও জ্ঞানের ভিত্তিতে সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, পরম দয়ালু ও কৃপালু সুমহান ও সর্বশ্রেষ্ঠ খোদা, যিনি সর্বশক্তিমান, তিনি আমাকে সম্বোধন করে নিজ ইলহামে বলেছেন, আমার কাছে তোমার প্রার্থনা অনুযায়ী তোমাকে আমি দয়ার একটি নিদর্শন দিচ্ছি। আমি তোমার আকুতি মিনতি শুনেছি এবং তোমার দোয়াসমূহকে নিজ কৃপাগুণে গ্রহণ করেছি, আর তোমার সফরকে অর্থাৎ হুশিয়ারপুর ও লুধিয়ানার সফরকে তোমার জন্য কল্যাণময় করেছি। অতএব শক্তি, দয়া ও নৈকট্যের নিদর্শন তোমাকে দেয়া হচ্ছে, কৃপা ও অনুগ্রহের এবং অনুকম্পার নিদর্শন তোমাকে প্রদান করা হচ্ছে, বিজয়ের সফলতার চাবিকাঠি তুমি পেতে যাচ্ছ। হে বিজয়ী, তোমাকে সালাম জানাই, খোদা এটি বলেছেন যেন জীবন প্রত্যাশীরা মৃত্যুর কবল হতে মুক্তি লাভ করে, আর কবরে প্রথিতরা যেন কবর থেকে বেরিয়ে আসতে পারে, আর ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহর বাণীর অর্থাৎ কোরআনের মর্যাদা মানব জাতির সামনে প্রকাশিত হয়, সত্য স্বীয় কল্যাণ রাজি সহ উপস্থিত হয়, মিথ্যা তার যাবতীয় কল্যাণ সহ পলায়ন করে, এবং মানুষ যেন বুঝতে পারে যে আমি সর্বশক্তিমান, যা চাই তা করতে করে থাকি, আর তারা আর যেন তাদের এই প্রতীতি জন্মে যে আমি তোমার সঙ্গে আছি। যারা খোদার অস্তিত্বে অবিশ্বাসী, খোদা, তার ধর্ম এবং তার কিতাব ও পবিত্র রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে এবং অসত্য মনে করে, তারা যেন একটি প্রকাশ্য নিদর্শন প্রাপ্ত হয় এবং অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায়। অতএব তোমার জন্য সুসংবাদ যে এক সুদর্শন এবং পবিত্র সন্তান তোমাকে দেয়া হবে, তুমি এক মেধাবী পুত্র লাভ করবে, সেই ছেলে তোমারই ঔরসজাত সন্তান হবে। আল্লাহ তাআলা এখানে সকল প্রকারের সন্দেহ এবং অস্পষ্টতা দূরীভূত করেছেন যে পরে কোন প্রজন্মে তার জন্ম হবে না এবং মসীহ মওউদ নিজের পুত্র হবে। সুদর্শন পবিত্র পুত্র তোমার অতিথি আসছে, তার নাম হবে আনমুয়াইল। এনজামে আথামে হুজুরের যে ভবিষ্যৎবাণী আরবিতে লেখা আছে সেখানে আনমুয়াইল বা আমানুয়াইল লেখা আছে, আসল শব্দ আমানুয়াইল। তার নাম হবে আনমুয়াইল ও বশির বা আমানুয়াইল ও বশির। তাকে পবিত্র আত্মা দেয়া হয়েছে এবং সে নোংরামি এবং অপবিত্র থেকে মুক্ত আর আল্লাহর জ্যোতি। কল্যাণময় সে যে আকাশ থেকে আসে, তার সঙ্গে ফজল থাকবে যা তার আগমনের সাথে আসবে। সে মহামহিম ঐশ্বর্যশালী ও সম্পদশালী হবে। সে পৃথিবীতে আসবে এবং তার নিরাময়ী বৈশিষ্ট্য পবিত্র আত্মার প্রসাদে বহুজনকে ব্যাধিমুক্ত করবে। সে আল্লাহর নিদর্শন, কারণ খোদার করুণা ও প্রবল মর্যাদা বোধ তাকে মর্যাদার নিদর্শন হিসেবে পাঠিয়েছে। সে অত্যন্ত ধীমান, প্রজ্ঞাবান ও কোমলমতি হবে আর বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞানে তাকে সমৃদ্ধ করা হবে। সে তিনকে চার করবে। সোমবার শুভ সোমবার, স্নেহাস্পদ ও সম্মানিত প্রিয় পুত্র, অনাদি অনন্ত সত্তা এবং সত্য মাহাত্ম্যের বিকাশস্থল, যেন আল্লাহ স্বয়ং আকাশ হতে অবতীর্ণ হয়েছেন, যার আগমন অত্যন্ত কল্যাণময় এবং ঐশী প্রতাপ প্রকাশের কারণ হবে। আলো আসছে আলো, খোদা তাকে তার সন্তুষ্টির সৌরভে সিক্ত করেছেন। আমরা তার মাঝে আপন পবিত্র আত্মা ফুঁকে দেব এবং খোদার ছায়া তার শিরে থাকবে। সে তাড়াতাড়ি বড় হবে, বন্দীদের মুক্তির কারণ হবে এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে খ্যাতি লাভ করবে। জাতিগণ তার দ্বারা আশিস মণ্ডিত হবে। এরপর সে আকাশে তার জন্য নির্ধারিত স্থানে উত্তোলিত হবে। অর্থাৎ একটি অবধারিত বিষয়। তো এই বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হওয়ার ছিল সেই পুত্র। আর পৃথিবী দেখেছে যে সেই ছেলের জন্ম হয়েছে আর 52 বছর পর্যন্ত খেলাফতের আসনে সমাসীন থাকার পর নিজ বৈশিষ্ট্যের কথা স্বীকার করিয়ে এই পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন। এই সকল বৈশিষ্ট্যাবলী যদি গভীরভাবে আমরা বিশ্লেষণ করি, আর হযরত খলিফাতুল মসীহ সানি হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ মুসলেহ মওউদের জীবন আমরা খতিয়ে দেখি, বিশ্লেষণ করি, তাহলে এর জন্য বহু পুস্তক লিখতে হবে। কোন একটি খুতবায় বা কোন বিচ্ছিন্ন বক্তৃতায় হযরত মুসলেহ মওউদের জীবন এবং তার অবদানকে কোনোভাবে আয়ত্ত করা সম্ভব নয়। জামাতে এই প্রেক্ষাপটে প্রত্যেক বছর 20 ফেব্রুয়ারিতে সভা এবং জলসা অনুষ্ঠিত হয়ে থাকে। বক্তাগণ, আলেমগণ স্বশ দৃষ্টিকোণ থেকে স্বশ জ্ঞানের নিরিখে এই বিষয়ে বর্ণনা করেন এবং আমিও কয়েকবার এই বিষয়ে বক্তব্য রেখেছি। হযরত খলিফাতুল মসীহ সালেস এবং চতুর্থ খলিফাও এই বিষয়ে বক্তব্য রেখেছেন, কিন্তু আমরা একথা বলতে পারব না যে মুসলিমদের জীবনী এবং ভবিষ্যৎবাণী আমরা পুরো আয়ত্ত করে ফেলেছি বা সবাই তা বুঝে গেছে। যা হোক, আজও এই ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটে কিছু কথা তুলে ধরব মুসলিমদের জীবনী থেকে। ভবিষ্যৎবাণীর আলোকে তো নয়, ভবিষ্যৎবাণীর দু একটি দিক সম্পর্কে কিছু কথা হবে আজকে। আর আপন পর সকলকে তার জ্ঞান এবং প্রজ্ঞা কিভাবে প্রভাবিত করেছে তাও তুলে ধরব। কিন্তু এর পূর্বে হযরত মুসলিহ মওউদের বই, পুস্তক, পুস্তিকা, বক্তৃতা এবং লেকচারের একটা চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সে যুগে রেকর্ডিং এর ব্যবস্থা ছিল না রীতিমতো। তার কোন লেকচার এবং বক্তৃতা পুরো আছে, কোন কোনটি নেই। লিপিকার লিখত, অনেক সময় পুরোপুরি লেখা সম্ভব হতো না। যাই হোক, হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর বই, লেকচার এবং বক্তৃতার সংকলন আনোয়ারুল উলুম নামে ফজলে মোর ফাউন্ডেশন প্রকাশ করছে এখন পর্যন্ত আনোয়ারুল উলুমের ২৪টি খণ্ড প্রকাশিত হয়েছে, আর এই খণ্ডগুলোর ভিতর খণ্ডগুলোতে তাঁর ৬৩৩টি লেকচার্স, বক্তৃতা এবং বই অন্তর্ভুক্ত হয়েছে। ফজলে উমর ফাউন্ডেশনের পরিকল্পনা হল, তারা মনে করে যে ৩২টি খণ্ড এর প্রকাশিত হবে, মোট লেকচার্স ইত্যাদির সংখ্যা দাঁড়াবে ৮৫০ এর মতো, বক্তৃতা লেকচার্স এবং বইয়ের সংখ্যা দাঁড়াবে প্রায় ৮৫০। ২৫ থেকে ২৯তম খণ্ড প্রস্তুত আছে, এখনো ছাপেনি। ১৬৩টি বই এবং লেকচার্স এর বক্তৃতা এর অন্তর্ভুক্ত রয়েছে, পর আর ৩টি খণ্ড বাকি থাকবে, প্রায় ৮০০ হবে সব মিলে। একইভাবে খুতবা জুম্মা এবং ঈদ আর বিয়ের যে সমস্ত খুতবা রয়েছে, যে তালিকা এসেছে এখন পর্যন্ত, সে অনুসারে এর মোট সংখ্যা দাঁড়ায় ২০৭৬, আর খুতবাতে মাহমুদের ২৮টি খণ্ড ছেপেছে, যাতে ১৬০২টি খুতবা অন্তর্ভুক্ত হয়েছে। ১৯৪৮ থেকে ১৯৫৯ পর্যন্ত যে খুতবা দিয়েছেন তা ২৯ থেকে ৩৯তম খণ্ডে ছাপবে। ৫০০ এর মতো খুতবা তার এতে অন্তর্ভুক্ত হবে। এই হল তার কাজের একটা সংক্ষিপ্ত স্কেচ বা খসড়া বা চিত্র। প্রতিটি খুতবা এবং প্রতিটি বক্তৃতা যদি আপনি শোনেন, জ্ঞান এবং তত্ত্বের এবং মনি এবং মুক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে, জ্ঞানের এমন নহর এবং প্রস্রবণ তা থেকে প্রবাহিত চোখে পড়ে যে আশ্চর্য হতে হয়। খলিফা সালেসও একবার এই চিত্র তুলে ধরেছিলেন, তিনি বলেছেন একটা দিক, অর্থাৎ তিনি জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হবেন। খলিফা সালেস বলেন যে এর ব্যাপকতা এত বেশি যে এটি যদি আমরা বর্ণনা করি তা বর্ণনা করা সম্ভব নয়। তো এর সাথে সংশ্লিষ্ট একটি কথা খলিফা সালেস বলেছেন, এর একটি প্রমাণ হল হুজুরের তাফসীর, অর্থাৎ তাফসীরে কবির। এটি এমন বিস্ময়কর একটি তাফসীর যে ব্যক্তি মনোযোগ সহকারে এর কোন খণ্ড পড়বে সেই কথা বলতে বাধ্য হবে যে পৃথিবীতে যদি কোন খোদা প্রেমিকের জন্ম হতো আর সে যদি কোরআনের এই অংশ তাফসীরি নোট সহ প্রকাশ করত, তাহলে এটি তাকে পৃথিবীতে সবচেয়ে বুজুর্গপূর্ণবান মানুষে পরিণত করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এটি সব নয়, কোরআন সম্পর্কে তিনি আরো অনেক বই লিখেছেন। হুজুর বলেন যে তিনি শুধু কোরআনের তাফসীরি লিখেছেন প্রায় ৮-১০ হাজার পৃষ্ঠার। এখন যে তাফসীরে কবির ১০টি খণ্ড প্রকাশিত রূপে আমাদের সামনে রয়েছে তার মোট পৃষ্ঠা সংখ্যা দাঁড়ায় প্রায় ৬০০০। এছাড়াও বিভিন্ন সুরার নোটস আছে, অনেক জায়গায় বক্তৃতাতে তাফসীর বর্ণিত হয়েছেই যা এখানে যাতে অন্তর্ভুক্ত হয়নি। এছাড়া কালাম বা ধর্মীয় জ্ঞান সম্পর্কে খলিফা সানি রাজিয়াল্লাহু আনহু ১০টি বই এবং পুস্তিকা লিখেছেন। খলিফা সালেস তখন যা দেখেছেন, যা তার সামনে ছিল, সে অনুসারে বলা হচ্ছে। তাফসীরে কবীরের ১০টি খণ্ডে সুরা ফাতেহা এবং সুরা বাকারা, অর্থাৎ প্রথম দুটি সুরা, আর এরপর সুরা ইউনুস থেকে আরম্ভ করে সুরা আনকাবুত পর্যন্ত তাফসীর, দশম সুরা থেকে ২৯তম সুরা, এরপর শেষের দিকে মাঝে যে সুরা রয়েছে সেগুলো তাফসীর লিখেননি বা ছাপেনি। এরপর সুরা নাবা থেকে আরম্ভ করে সুরা নাস পর্যন্ত তাফসীর, সুরা তাফসীর লিখেছেন। ৫৯টি সুরার তাফসীর তিনি লিখেছেন, আর এই তাফসীর প্রায় ৬০০০ পৃষ্ঠায় বিস্তৃত রয়েছে, ছোট ছোট অক্ষরে লেখা হয়েছে। আজকালকার হিসাবে যদি লেখা হয় ১০-১২ হাজার পৃষ্ঠা দাঁড়াবে, নতুন ছাপছে, ইনশাআল্লাহ আপনাদের সামনে এসে যাবে। মোট ১১৪টি সুরার মাঝে ৫৫টি তাফসীর এখনো হয়নি। এরপর কালাম বা ধর্মীয় জ্ঞান সম্পর্কে ১০টি পুস্তক পুস্তিকা লিখেছেন। আধ্যাত্মিকতা নৈতিকতা সম্পর্কে ৩১টি বই এবং পুস্তিকা প্রকাশ করেছেন। জীবনী সম্পর্কে ১৩টি বই এবং পুস্তিকা তার রয়েছে, ইতিহাস সম্পর্কে ৪টি বই পুস্তিকা তার রয়েছে, ফিকা সম্পর্কে ৩টি বই পুস্তিকা আছে, দেশবিভাগের পূর্বে রাজনীতি এত সংক্রান্ত ২৫টি পুস্তক পুস্তিকা রয়েছে, দেশ বিভাগের পর ৯টি বই ও পুস্তিকা রয়েছে, কাশ্মীরের ইতিহাস সম্পর্কে ১৫টি বই এবং পুস্তিকা লিখেছেন, আহমদীয়তের নির্দিষ্ট ইতিহাস ও স্কিম সম্পর্কে প্রায় ১০০ পুস্তক পুস্তিকা লিখেছেন, এছাড়া আরো অনেক প্রবন্ধ তার রয়েছে। এসব কিছুর যেভাবে আমি বলেছি মোট সংখ্যা দাঁড়াবে ৮০০ এর অধিক। হযরত খলিফাতুল মসীহ সালেস রহমাহুল্লাহ বলেন, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি জাগতিক এবং আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হবেন, এগুলোর উপরও যদি দৃষ্টিপাত করেন তাহলে এখানে বাহ্যিক জ্ঞানও দেখবেন আর আধ্যাত্মিক জ্ঞানও। আর মজার বিষয় হল যখনই তিনি কোন বই বা গ্রন্থ লিখেছেন প্রত্যেক ব্যক্তি এ কথাই বলেছেন যে এর তুলনায় উত্তম লেখা সম্ভব নয়, রাজনীতির নেতৃত্বের বাগডোর যখন হাতে নিয়েছেন বা রাজনৈতিক ক্ষেত্রে নেতা হিসাবে পরামর্শ দিয়েছেন বড় বড় বিরোধীও তার যোগ্যতা মানতে বাধ্য হয়েছে। তো হুজুরের জাগতিক এবং আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ার বিষয়টি একটা ব্যাপক বিষয় যার সহস্রভাগের এক ভাগও আমাদের জন্য বোঝা বা বলা সম্ভব নয়। খলিফাতুল মসীহ সালেস রহমাহুল্লাহ যেভাবে বলেছেন যে হযরত কেবল মুসলিমদের তাফসীরই তার পবিত্র পদমর্যাদা যে কত বড় ছিল তা মানানোর এবং বোঝানোর জন্য যথেষ্ট। এই সকল তাফসীর কোরআন বোঝার যে নতুন ধরন রীতি স্টাইল আর জ্ঞান ও প্রজ্ঞার গভীর রহস্য উন্মোচন করেছে তা এই সাধুবাদ চিরকাল হযরত মুসলিমদেরই প্রাপ্য। এখন আমি তাঁর তাফসীর সম্পর্কে কিছু আহমদের দৃষ্টিভঙ্গি তুলে ধরব। আল্লামা নিয়াজ ফাতেহপুরি সাহেব হযরত মুসলিমদ রাদিয়াল্লাহু আনহুকে এক পত্রে লিখেছেন, তাফসীরে কবীরের তৃতীয় খণ্ড এখন আমার সামনে আছে। ইনি আহমদে ছিলেন না, হুজুর বলছেন তাফসীরে কবীরের তৃতীয় খণ্ড এখন আমার সামনে আছে আর আমি অত্যন্ত মনোযোগ সহকারে তা অধ্যয়ন করছি। এতে কোনো সন্দেহ নেই যে কোরআন পাঠের সম্পূর্ণ ভিন্ন একটি আঙ্গিক বা নতুন স্টাইলে নতুন দৃষ্টিকোণ থেকে কোরআন পড়ার রীতি তিনি শিখিয়েছেন। আর এই তাফসীর এই প্রকৃতির প্রথম তাফসীর যাতে যুক্তি ও পরম্পরার খুব সুন্দর সমন্বয় দেখানো হয়েছে। তাঁর জ্ঞানের গভীরতা, তাঁর দূরদৃষ্টি, তার অসাধারণ অন্তর্দৃষ্টি ও বিচক্ষণতা, তার সুন্দর যুক্তি প্রমাণ উপস্থাপনের প্রতিটি শব্দে প্রতিভাত হয়। হায় পরিতাপ, আমি কেন এ পর্যন্ত অনুবহিত ছিলাম, হায় আমি যদি এসবগুলো খণ্ড পড়তে পারতাম। গতকাল সূরা হুদের তাফসীরে হযরত লুত সম্পর্কে তার তাফসীর পড়ে মন বেকুল হয়ে যায়, এটি লিখতে আমি বাধ্য হই যে তিনি হাউলায়ে বানাতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরদের প্রচলিত তাফসীর থেকে যে ভিন্ন পন্থা অবলম্বন করেছেন তার প্রশংসা করার ভাষা আমার নেই। খোদা তাকে দীর্ঘজীবী করুন। এটি তখন তিনি মুসলিমদের জন্য দোয়া করেন। একই ব্যক্তি পুনরায় বলেন, নিয়াজ ফাতেহপুরি সাহেব আরেক পত্রে লেখেন, তাফসীরে কবীর সবসময় আমার সামনে থাকে, রাতে রীতিমতো আমি তাফসীরে কবীর পড়ে থাকি। আমি কেমন পেলাম তাফসীরে কবীরকে, এটি বিস্তারিত আলোচনার দাবি রাখে। সংক্ষেপে ধরে নিতে পারেন যে আমার দৃষ্টিতে এটি উর্দুর সর্বপ্রথম তাফসীর যা অনেকটা মানব জিজ্ঞাসার যথাযথ উত্তর দিয়ে থাকে। এতে কোনো সন্দেহ নেই যে তার জামাত এই তাফসীরের মাধ্যমে ইসলামের যে সেবা করেছে তা এত মহান যে বিরোধীরাও এই কথা অস্বীকার করতে পারে না। পাটনা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রধান জনাব আখতার এমএস সাহেব বলেন, প্রফেসর আব্দুল মান্নান বেদিল সাহেব, যিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সাবেক হেড অব ডিপার্টমেন্ট, তাফসীর সংক্রান্ত তার চাক্ষুষ ঘটনা তিনি বর্ণনা করেন। আখতার সাহেব বলেন যে আমি একে একে খলিফাতুল মসীহ সানি রাজিয়াল্লাহ আনহুর তাফসীরে কবীরের কয়েকটি খণ্ড প্রফেসর আব্দুল মান্নান বেদেল সাহেবকে দেই, যিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের পাটনা কলেজের উর্দু ফার্সি বিভাগের সাবেক প্রধান, বর্তমান পাটনা নৈশ কলেজের প্রিন্সিপাল। তিনি এই তাফসীরগুলো পড়ে এতটা প্রভাবিত হন যে পাটনার মাদ্রাসায় শামসুল হুদার আলেমদেরকে তাফসীরের কয়েকটি খণ্ড অধ্যয়নের জন্য দেন। একদিন কয়েকজন আলেমকে ডেকে তাদের মতামত জিজ্ঞেস করেন। একজন শেখ বা আলেম বলেন, ফার্সি তাফসীর এমন তাফসীর কোথায় পাওয়া যায় না। প্রফেসর আব্দুল মান্নান সাহেব বলেন, আরবি তাফসীর সম্পর্কে আপনার কি মতামত? আলেমেরা বা শৈখরা নীরবতা পালন করে। কিছুক্ষণ পর তাদের একজন বলে যে পাটনায় সব আরবি তাফসীর পাওয়া যায় না, মিশর এবং সিরিয়ার সমস্ত তাফসীর পাঠের পরে সঠিক মতামত উপনীত হওয়া সম্ভব হবে। প্রফেসর সাহেব পুরনো আরবি তাফসীরের কথা বলা আরম্ভ করেন। তিনি বলেন যে মির্জা মাহমুদের তাফসীরের সমপর্যায়ের কোন তাফসীর কোন ভাষায় পাওয়া যাবে না। আপনি মিশর এবং সিরিয়া থেকে আধুনিক তাফসীর আনিয়ে নেন, কয়েক মাস পর আমার সাথে কথা বলুন। আরবি এবং ফার্সির আলেমদের মুখ বন্ধ হয়ে যায়। এরপর সৈয়দ জাফর হোসেন সাহেব অ্যাডভোকেট একটি সংক্ষিপ্ত পত্রের পর একটি বিস্তারিত প্রবন্ধ সিদকে জদিদ পত্রিকায় পাঠিয়েছেন। তাতে তিনি লিখেছেন, সিদকে জদিদের সম্পাদককে তিনি লিখেছেন যে মুসলমানদের জন্য দারুসসালাম বা একটা শান্তিপূর্ণ স্থানের সংগ্রামের কারণে আমাকে যখন জেলে পাঠানো হয় তৃতীয় দিন আমাকে যে অ্যারেস্ট করা হয়েছে তার কারণ সম্বলিত কিছু কাগজ আমার সামনে রাখা হয়, যাতে আমার গত তিন চার বছরের বক্তৃতার বিভিন্ন উদ্ধৃতি ছিল। আমার উপর অপবাদ ছিল আমি ভারত সরকারের পতন ঘটিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমি আশ্চর্য হলাম যে আমার মতো সামান্য একজন মানুষ আর এই পাহাড়ের মতো অপবাদ, এটি কি সঠিক হতে পারে? কিন্তু আমি ধীরে ধীরে বুঝলাম যে আমার বক্তৃতার এমন অর্থ করা যেতেই পারে। আমি তাকে বললাম যে আমি এক বিভ্রান্ত মুসাফির ছিলাম যার গন্তব্য নির্ধারিত ছিল কিন্তু পথ জানা ছিল না। মুসলমানদের আঞ্জুমানে ইতিহাদ হোক বা অন্য কোন জামাত, সবার অবস্থা একই ছিল। তিনি বলেন যে দ্বিতীয় দিন আমি তাফসীরে কবির পড়া আরম্ভ করলাম যা জেলে তার এক বন্ধু তাকে দিয়েছিল, যে বন্ধু তার সাথেই নিয়ে গেছিল জেলে। তিনি বলেন যে তাফসীরে আমি আধ্যাত্মিকতায় পরিপূর্ণ ইসলাম দেখতে পেলাম। ইনি আহমদী ছিলেন না, এই তাফসীরে সে সব কিছু ছিল যার আমি ছিলাম সন্ধানী। তাফসীরে কবির পড়ে প্রথমবার কোরআনের সাথে আমি পরিচিত হই, যেভাবে আপনি লিখেছেন হুজুর। খলিফা সানিকে বলছেন, নিজের দৃষ্টিভঙ্গি পরিত্যাগ করে আহমদিয়া জামাতের মতো জামাতে প্রবেশ করা, যে জামাতকে সমস্ত আলেমেরা জুজু বানিয়ে রেখেছে, তা কোন সামান্য বিষয় নয়। কিন্তু সত্য স্পষ্ট হওয়ার পর বিপদের পরোয়া কিসের? যাই হোক, আমি সেজদায় দিবারাত্র দোয়া আরম্ভ করি, হে আল্লাহ আমাকে সঠিক পথ প্রদর্শন কর। বেশ কয়েক মাস এইভাবে কেটে যায়। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আমার সেজদার ভূমি অশ্রুসিক্ত হয়ে যেত। আমার দৃঢ় বিশ্বাস আমার দোয়া গৃহীত হয়েছে, কারণ আহমদীয়তকে সত্য মনে করার যে বিশ্বাস ছিল সে বিশ্বাস আমার হৃদয়ে গ্রথিত হয়। কাদিয়ান থেকে মিয়া ওসিম আমার কাছে পত্র লিখে আমি জানাই যে আমি বয়াত করতে চাই। আমার কারাজীবনের বিরাট অংশ হায়দরাবাদের সিকান্দারাবাদ জেলে অতিবাহিত হয়। জেলার ছিলেন মুসলমান এবং জ্ঞান পিপাসু মানুষ। বন্দীদের চিঠিপত্র সম্পর্কে তিনি জানতেন, তার দস্তখতের পরেই হয়তো বন্দীদের চিঠি ভিতরে আসত বা বাহিরে যেত। যদিও এই কথা ভালো কথা ছিল না, কিন্তু সাহসের অভাবে আমি চেষ্টাই করতাম যে কাদিয়ানকে লিখিত আমার পত্র যেন জেল কর্তৃপক্ষ জানতে না পারে। হায়দরাবাদের মসজিদ ইত্তেহাদুল মুসলিমিন খুবই জনপ্রিয় একটি জামাত, জমিয়তের জেলের এক্সিকিউটিভ কমিটি বা কর্মনির্বাহী কমিটি বা আমেলা, বরং বলতে হবে জেলের সকল বন্দি আমাকে গভীরভাবে ভালোবাসা রাখত। সেই সংগঠনের কারণে সংগঠনের সাথে সম্পর্কযুক্ত ছিলেন, পাহারাদার ছাড়া অন্য কেউ আমার সাথে দেখা করতে পারত না। এই কারণে সরকারেরই অজান্তে আমার পত্র কাদিয়ান চলে যেত, কিন্তু যে পত্র কাদিয়ান থেকে আসত সেই পত্র সম্পর্কে জেলার অবশ্যই অবহিত থাকতেন। এটি রীতি ছিল, কাদিয়ান থেকে যখন বয়াত ফর্ম আসে জেলে হইচই আরম্ভ হয়, কথা আর গোপন থাকল না। অবশেষে জেলার সাহেব আমার কাছে আসেন আর আমার পত্র বয়াত ফর্ম সহ তার সাথে চলো আমার সাথে সহানুভূতিপূর্ণ আলোচনা করেন যে আপনি করছেন কি। কোরআনের তাফসির ছেড়ে দিন, আমি আপনাকে মৌলানা আবুল কালাম আজাদ এবং মৌলানা মওদুদীর কোরআনের তাফসির দিচ্ছি, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তিনি সেই উভয় তাফসির নিয়ে আসেন যা সত্যিকারতে কোরআনের অনুবাদই ছিল, কোন কোন জায়গায় ছিল সামান্য তাফসির। বায়াত ফর্ম পূরণ করে পাঠানোর পূর্বে আমি এই উভয় তাফসির অধ্যয়ন করি। তাফসিরে কবীরের ছাত্রের মাঝে এতটা যোগ্যতা সৃষ্টি হয় যে সে অন্য সকল তাফসিরের উপর সমালোচনা করতে পারে। আমি এই সমস্ত তাফসিরে, এই দুটো তাফসিরে কোন কোন জায়গায় অস্পষ্টতা রয়েছে, কোন কোন জায়গায় অনুবাদের ভ্রান্তি রয়েছে, কোন কোন স্থানে অর্থ সংকীর্ণ, এগুলো জেলা সাহেবকে বললাম। আর এগুলো বলার যোগ্যতা এভাবে অর্জন হয়েছে যে তাফসির কবিরে কোরআনের ভাষাগত আলোচনা রয়েছে, সেটি থেকে শিখেছি। লাই আমাসুহিল্লাল মুতাহারুন, এই অর্থ অর্থাৎ কোরআন কেবল পবিত্ররাই বুঝতে সক্ষম। ইনি বলছেন যে এই বিস্তারিত বিবরণ দিচ্ছি এই জন্য যে কেউ যেন এই অপবাদ আরোপ করতে না পারে যে আমি তরিঘড়ি বা তাড়াহুড়া করে বয়াত করেছি। এমন নয়, আমি গায়ের আহমদীদের তাফসিরও পড়েছি, জামাতে আহমদের তাফসিরও পড়েছি, এরপর তুলনা করেছি, আর এরপর বয়াত ফর্ম পূরণ করে পাঠিয়ে দেই। আর এই আশা এবং আশঙ্কার সাথে দোয়ায় রত ছিলাম যে আমার বয়াত গ্রহণ হবে, তো আমার আশঙ্কা ভুল প্রমাণিত হয়নি। আমার বয়াত গ্রহণের পূর্বে হুজুর দ্বিতীয় খলিফা জিজ্ঞেস করেন যে একজন আহমদি মুসলমানের কাজ হল সরকারের প্রতি বিশ্বস্ত থাকা, আইনের গণ্ডিতে থেকে কাজ করা। আমি উত্তর দিলাম যে হুজুরের তাফসিরে সব কথা আমার হৃদয়ে গ্রথিত করেছে। কিছুদিন পর কাদিয়ান থেকে আমি যখন জানতে পারলাম যে আমার বয়াত গৃহীত হয়েছে, তখন আমি সেজদায় পড়ে যাই। তিনি বলেন, তাফসিরে কবিরে এক জায়গায় আমি পড়েছিলাম যে খলিফা যিনি মুসলিম মদ হবেন তিনি বন্দীদের মুক্তির কারণ হবেন, মুক্তির শুভ সংবাদ নিয়ে আসবেন। আমি হুজুরকে বললাম, কারাগারে ছিলেন তিনি, আমি হুজুরকে বললাম যে আমার মুক্তির জন্য দোয়া করুন। হুজুর খলিফা সাহেব দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার মুক্তির বিধান করুন, ব্যবস্থা করুন। এর কয়েকদিন পরে আমি মুক্তি লাভ করি। প্রতিশ্রুত খলিফা সম্পর্কে যে ভবিষ্যৎবাণী রয়েছে যে তিনি বন্দীদের মুক্তির কারণ হবেন, আমি এর জীবন্ত প্রমাণ। এরপর পাশ্চাত্যের বিভিন্ন চিন্তাবিদের দৃষ্টিভঙ্গি হুজুর তুলে ধরছেন দ্বিতীয় খলিফা সম্পর্কে। এদের মাঝে আমেরিকা ইউরোপের বিভিন্ন চিন্তাবিদ রয়েছেন, একটি দৃষ্টান্ত তুলে ধরব। এ জে আরবারি এক ব্রিটিশ ওরিয়েন্টালিস্ট বা ধর্মযাজক, আরবি ফার্সি এবং ইসলামিয়াতের তিনি বিশেষজ্ঞ। তিনি বলেন, কোরআনের এই নতুন অনুবাদ এবং তাফসির এটি অনেক বড় একটি অবদান। ফাইভ ভলিউম কমেন্ট্রির কথা বলছেন। বর্তমান খণ্ডটি এই অবদানের প্রথম স্টেপ বা প্রথম পদক্ষেপ। প্রায় 15 বছর পূর্বে জামাতে আহমদিয়া কাদিয়ানের গবেষক আলেমেরা এই মহান কাজ আরম্ভ করেছে, আর এই কাজ হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদের নেতৃত্বে হচ্ছে। আর অনেক মহান কাজ এটি, অর্থাৎ কোরআনের টেক্সটের এমন একটি সংস্করণ প্রকাশ করা যার পাশাপাশি এর অত্যন্ত সঠিক ইংরেজি অনুবাদ হবে, অনুবাদের পাশাপাশি প্রতিটি আয়াতের তাফসিরও থাকবে। প্রথম খণ্ড যা এখন আমার সামনে রয়েছে, কোরআনের প্রথম 9টি সূরা সম্বলিত। প্রথম দিকে দীর্ঘ ইন্ট্রোডাকশন বা মুখবন্ধ রয়েছে যা স্বয়ং হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেব লিখেছেন। এই মুখবন্ধে হযরত সাহেব লিখেছেন যে এতে বিস্তার যা কিছু বর্ণনা করা হয়েছে তা সেই সকল তত্ত্বের প্রতিনিধিত্ব করে যা জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা তার বই পুস্তকে এবং বিভিন্ন বক্তৃতায় বর্ণনা করেছেন, বা তার প্রথম খলিফা বা স্বয়ং হযরত খলিফা মুসা সানি যিনি ইমাম মাহদির খলিফা দ্বিতীয় খলিফা বর্ণনা করেছেন। তাই আমি বলতে পারি যে এই অনুবাদ এবং এই তাফসির জামাতে আহমদিয়ার কোরআনের জ্ঞানের সঠিক প্রতিনিধিত্ব করে থাকে। শুধু এরাই নন, বরং অন্যান্য আলেম এবং বিদ্বান পণ্ডিতরা রয়েছেন আরবদের মধ্য থেকে। সিরিয়ার এক ডক্টর আনাস সাহেব বলেন যে সত্য এবং আলোর সন্ধানে বিভিন্ন আলেমদের বই পুস্তক ও তাফসির পড়েছি, যাতে সুলতানুল আরিফিন, মহিউদ্দিন ইবনে আরবি এবং মোহাম্মদ বিন আলী আল হাতেমিয়া তাইর তাফসিরও এর অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু কোন তাফসিরে সেই সৌন্দর্য, সেই স্বাদ আর সেই আনন্দ পায়নি যা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহু তাফসিরে পেয়েছে। আমি আমার বিভিন্ন কাশফ এবং দিব্য দর্শনের অর্থ এবং তাফসির সন্ধান করছিলাম জামাতের ওয়েবসাইটে, এরপর তাফসিরে কবির পড়ি। এতে আহমদিয়া জ্যোতি এবং আহমদীয়দের সত্যতা আমি উপলব্ধি করি, যা আমার অন্তরাত্মাকে বিমোহিত করে। মরক্কোর জামাল সাহেবও কিছু লিখেছেন, তিনি খলিফাতুল মসীহ রাবে রাহেমুল্লাহর সাথে তার দীর্ঘ পত্রালাপ হয়েছে। তিনি বলেন যে পত্রালাপকালে, পত্র বিনিময়কালে কেন্দ্র থেকে তাফসীরে কবীরের প্রথম খণ্ডের অনুবাদ আমাকে উপহার হিসেবে পাঠানো হয়। তাফসীর যখন পড়লাম আর অন্যান্য তাফসীরের সাথে তুলনার পর আকাশ পাতালের পার্থক্য দেখতে পেলাম। এখানে ঐশী জ্ঞান এবং প্রজ্ঞার অকুল সমুদ্র দেখেছে, শরীয়তের সার তাতে পেয়েছে, অথচ অন্যান্য তাফসিরে শুধু ছিলকার উপরেই মানুষ নির্ভর করত। এই তাফসিরের অধ্যয়ন আমার হৃদয়ে ইসলামের এমন এক আকর্ষণীয় চিত্র তুলে ধরে যা আমার আত্মার গভীরে ঘর করে। হযরত মুসলিম মওদের বক্তৃতার গায়ের আহমদীদের উপর যে প্রভাব পড়ত তার কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরছে। সৈয়দনা হযরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু পাঞ্জাব লিটারেরি লীগের অনুরোধে, এই লীগের যে লিডার যিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক রাখতেন, তার অনুরোধে লাহোরে দুটো বক্তৃতা দেওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুসারে হুজুরের প্রথম বক্তৃতা ছিল আরবি ভাষার মর্যাদা, বিশ্বের বিভিন্ন ভাষার মাঝে আরবি ভাষার পদমর্যাদা, এটি ছিল বিষয়বস্তু। এ বিষয়ে 31 মে 1934 সনে YMCA হলে তিনি এই বক্তব্য প্রদান করেন। এটি মাল রোডে অবস্থিত লাহোরের, সেখানে বক্তৃতা হয়। আর এই অনুষ্ঠানের প্রেসিডেন্ট ছিলেন জনাব বরকত আলী কোরাইশি MA PhD, যিনি ইসলামিয়া কলেজের প্রিন্সিপাল ছিলেন। হুজুরের বক্তৃতা দেড় ঘন্টা স্থায়ী ছিল, যা শ্রোতারা একাগ্রচিত্তে গভীর মনোযোগ সহকারে শোনে। শেষের দিকে সভাপতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শ্রোতাদের বক্তৃতা থেকে ফায়দা ওঠানোর অনুরোধ করেন। আর বাসনা আর ভবিষ্যতে এমন জ্ঞান গর্ভ বক্তৃতা শোনার বাসনা ব্যক্ত করেন শ্রোতাদের মাঝে। সকল শ্রেণীর জ্ঞানী মানুষ উপস্থিত ছিলেন। লালা কমর সিং, যিনি সাবেক চিফ জাস্টিস কাশ্মীর, লালা ভীম সিং সাহেবের সন্তান, তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি খলিফা সানি এবং সভাপতির বক্তব্যের পর ইংরেজিতে একটি বক্তৃতা করেন। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আজ যোগ্য বক্তা আরবি ভাষার শ্রেষ্ঠত্ব সম্পর্কে যে যুগান্তকারী এবং আকর্ষণীয় বক্তৃতা করেছেন তা শুনে আমি সত্যিই অভিভূত। ইনি বলেন, প্রথমে যখন বক্তৃতা শোনার জন্য আসি তখন আমি ভাবলাম যে বিষয় হয়তো এইভাবে বর্ণিত হবে যেভাবে প্রবীণরা বা পুরনো মানুষ বর্ণনা করে। তা কিভাবে করে? ইনি বলেন যে জনশ্রুতি রয়েছে যে একবার কোন আরবকে আরবি ভাষা যে শ্রেষ্ঠ, সে শ্রেষ্ঠত্বের কারণ জিজ্ঞেস করা হয়। সে আরব উত্তর দিল যে তিনটি কারণে আরবি ভাষা শ্রেষ্ঠ। প্রথম কারণ হল আমি আরব, দ্বিতীয় কারণ হল কোরআনের ভাষা আরবি, আর তৃতীয়ত আরবি ভাষার শ্রেষ্ঠত্বের কারণ হল জান্নাতে মানুষ আরবি বলবে। ইনি বলেন যে আমি ভাবতাম যে হয়তো আরবি ভাষার শ্রেষ্ঠত্ব সম্পর্কে এমন কথাই আজকে বলা হবে, কিন্তু যে বক্তৃতা প্রদান করা হয়েছে তা অত্যন্ত জ্ঞান গর্ভ এবং গভীর দর্শন ভিত্তিক বক্তৃতা ছিল। আমি মির্জা সাহেবকে নিশ্চয়তা দিচ্ছি যে আমি তার বক্তৃতার এক এক হরফ গভীর মনোযোগ সহকারে শুনেছি আর এটিকে আমি গভীরভাবে উপভোগ করেছি। আমি আশা করব এই বক্তৃতার প্রভাব দীর্ঘকাল আমার অন্তরাত্মাকে বিমোহিত রাখবে। এরপর সৈয়দ আব্দুল কাদের সাহেব MA, তিনি লাহোর ইসলামিয়া কলেজের ভাইস প্রিন্সিপাল, তার মতামত শুনুন। তিনি ইতিহাস ডিপার্টমেন্টের হেড অব দ্য ডিপার্টমেন্ট বা ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। ইসলামিয়া কলেজে ইসলাম এবং কমিউনিজম সম্পর্কে বক্তৃতা হয়। সানরাইজ লাহোরের সানরাইজ পত্রিকা একটা নোট ছাপা হয়েছে যার একটি অংশ আপনাদের সামনে এখন তুলে ধরা হচ্ছে। হুজুর বলছেন, পত্রিকা লেখে যে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা এবং কমিউনিজম সম্পর্কে মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেব জামাত আহমদিয়ার ইমামের বক্তৃতা শোনার আমার সৌভাগ্য হয়েছে। তার এই বক্তৃতা অন্যান্য লেকচারের মতো যা আমি শুনেছি জ্ঞান গর্ভ ধ্যান ধারণায় নতুন ঔজ্জ্বল্য সৃষ্টি করে এবং তথ্যবহুল একটা বক্তৃতা ছিল। তিনি খোদা প্রদত্ত যোগ্যতা সম্পন্ন মানুষ, এ বিষয়ের প্রতিটি দিকের উপর তার পুরো কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ ছিল। সেই কারণে তার দৃষ্টিভঙ্গি ধ্যান ধারণা এমন যেটিকে মূল্যায়নের দৃষ্টিতে দেখে এদিকে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। বহির্বিশ্ব এ বই বিতরণ হওয়া দরকার। সচরাচর মনে করা হয় যে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা কথা হয়তো মওদুদী সাহেব উপস্থাপন করেছেন। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু তার অনেক পূর্বেই এই জ্ঞান গর্ভ বক্তৃতা করেছেন। এটি ছাপাও হয়েছে, এখন এর ইংরেজি অনুবাদও হয়ে গেছে। ইংরেজি ভাষাভাষী আহমদীদের পড়া উচিত। যারা অর্থনীতিতে আগ্রহ রাখে তাদেরও তার সংগ্রহ নিজেদের সংগ্রহে রাখা উচিত। সভাপতির বক্তব্যে লালা রামচন্দ্র ওয়াচিন্দা সাহেব বলেন যে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি, যেমন মূল্যবান বক্তৃতা শোনার সুযোগ পেয়েছি। আমি আনন্দিত যে আহমদিয়া আন্দোলন উন্নতি করছে এবং উল্লেখযোগ্যভাবে উন্নতি করছে। এখন আপনারা যে বক্তৃতা শুনেছেন এতে অত্যন্ত মূল্যবান এবং নিত্য নতুন কথা হুজুর বর্ণনা করেছেন। এই বক্তৃতায় আমি সত্যি উপকৃত হয়েছি। ইনি বলেন, আমার ভ্রান্তি ছিল যে ইসলাম নিজ আইন ও সংবিধানে শুধু মুসলমানদেরই খেয়াল রাখে, অমুসলিমদের কথা বিবেচনাতেই আনে না। কিন্তু আজ হযরত ইমাম জামাত আহমদের বক্তৃতা শুনে বুঝলাম যে ইসলাম সমস্ত মানবতার মাঝে সাম্যের শিক্ষা দিয়ে থাকে। আর আমি এটি শুনে সত্যি আনন্দিত যে আমি অমুসলিমদের বলবো এমন ইসলামের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনে আপনাদের সমস্যাটা কি। আমি বারবার হযরত ইমাম জামাত আহমদিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই, লক্ষ লক্ষ কৃতজ্ঞতা জানাই। তিনি অত্যন্ত মূল্যবান বিষয় সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন নিজ বক্তৃতায়। এটি শুধু মুসলিম ও সংক্রান্ত ভবিষ্যৎবাণীর একটা দিকের কিছু চিত্র বা সচিত্র প্রতিবেদন, অর্থাৎ বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানে তাকে সমৃদ্ধ করা হবে তার কিছু বিবরণ তুলে ধরা হয়েছে। হযরত মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু আনহু জ্ঞান এবং প্রজ্ঞার যে ভাণ্ডার দিয়ে গেছেন, আল্লাহ আমাদেরকে তা অধ্যয়নের পাঠের সুযোগ এবং তৌফিক দিন। তার বিভিন্ন বিষয় এবং প্রবন্ধের বই পুস্তকের যে শিরোনাম তুলে ধরলাম, বিভিন্ন ধরনের বিষয়াদি রয়েছে। আল্লাহ আমাদেরকে তা থেকে উপকৃত হওয়ার, লাভবান হওয়ার তৌফিক দেন। আমাদের জ্ঞান এবং তত্ত্বে যেন আমরা উত্তরোত্তর উন্নতি করতে পারি। নামাজের পর একটি গায়বানা জানাজা পড়াব। হযরত মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু আনহুর এক পুত্রের জানাজা এটি। হযরত সারা বেগম সাহেবার গর্ভে তার জন্ম হয়েছে, যিনি ছিলেন বিহারের অধিবাসিনী। মুসলিম আদরের পুত্রের নাম সাহেবজাদা মির্জা হানিফ আহমদ সাহেব, যিনি 17 ফেব্রুয়ারি 9:30 বয়সে ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমার মামুও ছিলেন। 24 মার্চ 1932 সনে তাঁর জন্ম হয়। হযরত মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর অন্যান্য সন্তানদের মতো তাকেও শৈশবে ওয়াকফ করেছিলেন। এই দিক থেকে তরবিয়ত এবং শিক্ষার বিভিন্ন স্তর এই দৃষ্টিকোণ থেকে অতিক্রম করেন। মাদ্রাসা আহমদিয়া এবং জামিয়াতুল মুবাশশিরিন কাদিয়ানে পড়ালেখা করেন। প্রাইভেট ম্যাট্রিক পাশ করেন। 1958 সনে বিএ পাশ করেন। লাহোর ল কলেজ থেকে 1962 শর্তে এলএলবি করেন যে প্র্যাকটিস করা যাবে না। 1962 সনে জামাতের কাজের জন্য বহির্বিশ্বে যান। 1962 থেকে 1969 পর্যন্ত সেরালিওনে মাধ্যমিক স্কুলে প্রিন্সিপাল হিসাবে কাজ করার সৌভাগ্য পেয়েছেন। জ্ঞানী মানুষ ছিলেন। 20 বছর পরিশ্রম এবং গবেষণার পর কোরআন এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের রচনা ও তাফসীরের আকুল সমুদ্র হতে মূল্যবান উক্তি একত্রিত করে উর্দু, ফার্সি এবং আরবি পংক্তি এলহাম একত্রিত করে হজরত মসীহ মওউদ আলাইহিস সালাতুসসালামকে তালিমে ফেহমে কোরআন অর্থাৎ লেসনস অন আন্ডারস্ট্যান্ডিং দ্য হোলি কোরআন, কোরআন বোঝার পাঠ সম্পর্কে একটা বড় বই লিখেছেন, লেসনস অন আন্ডারস্ট্যান্ডিং দ্য হোলি কোরআন এ সম্পর্কে একটা বড় বই লিখেছেন। একেবারে মোসাম ইসলামের আরবি ফার্সি এবং উর্দু সাহিত্য বিশেষ করে তার কাব্য সম্পর্কে আদবুল মসিহ নামে বিভিন্ন বই ছাপিয়েছেন বা প্রকাশ করেছেন। এই বইগুলো অত্যন্ত উন্নত মানের বই। 1959 সনে তার বিয়ে হয় মকরম সৈয়দ জাইনুল আবেদিন ওলিউল্লাহ শাহ সাহেবের কন্যার সাথে, যিনি খলিফাত মসিহ রাবে রহমাউল্লাহর মামাও ছিলেন। তার কন্যা তাহেরা বেগমের সাথে বিয়ে হয়। 4 সন্তান তিনি রেখে গেছেন, জনাব মির্জা সুলেমান আহমদ যিনি আমেরিকায় আছেন, আরো 3 কন্যা রয়েছে, আমতুল মোমিন হেনা খালেদ তসলিম আহমদ সাহেবের স্ত্রী যিনি রাবোয়ায় একজন ডাক্তার, মিনা মুবারকা মির্জা হাসান আহমদ সাহেবের স্ত্রী এবং আমতুস সামি ফরক আহমদ খান সাহেবের স্ত্রী। সেরালিয়নে যতদিন তিনি অবস্থান করেছেন তার স্ত্রী সে সম্পর্কে বলেন, বো শহরে প্রথমবার কোন স্কুলে প্রথমবার সায়েন্স ব্লক প্রতিষ্ঠা হয় জামাতের স্কুলে। তাঁর স্ত্রী লেখেন যে অসাধারণ এবং অক্লান্ত পরিশ্রম করে সারাদিন দাঁড়িয়ে থেকে ব্লকের নির্মাণ কাজ করিয়েছেন। কামাল সুলেমান সাহেব শেখ সেরালিয়ন সফরে গেছেন, তিনি বলেন যে সেরালিয়নের মানুষ আজও সাহেবজাদা সাহেবকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে, এতিমদের লালন পালনের ব্যাপারে যত্নবান ছিলেন, নীরবে অজান্তে সাহায্য করতেন, বন্ধুদের প্রতি যত্নবান ছিলেন এবং বন্ধুত্ব রক্ষা করে চলতেন। তার বড় প্রিয় এক বন্ধুর মৃত্যুর পর তার সন্তান সন্ততি যখন ছোট ছিল তাদের দেখাশোনা করেছেন, তাদের বিয়ে পর্যন্ত ব্যবস্থা করেছেন, বন্ধুত্বের সম্পর্ককে তিনি রক্ষা করে চলতেন। হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর সন্তান সন্ততির মাঝে ফার্সি ভাষায় সবচেয়ে বেশি দক্ষতা তাঁরই ছিল, খুব ভালো ফার্সি জানতেন। হযরত মসীহ ইসলামের বই পুস্তকের উপর গভীর দৃষ্টি ছিল তার, গভীরভাবে মনোযোগ সহকারে অধ্যয়ন করেন, সেই কারণেই লেসনস অন আন্ডারস্ট্যান্ডিং দ্য হোলি কোরআন যে বই লিখেছেন তা লেখা সম্ভব নয় যদি জ্ঞান না থাকে। তার স্ত্রী বলেন যে তিনি নিজে আমাকে বলেছেন সব বই বা কোনো বই 20 বা 25 বার করে পড়েছেন মসীহ মওউদ আলাইহিস সালাতুসসালামের। কাদিয়ানের প্রতি গভীর ভালোবাসা ছিল তার, যদিও গত 2-4 বছর থেকে স্বাস্থ্য তার খুব ভালো ছিল না। গত 2 বছর রীতিমতো কাদিয়ানের জলসায় যান, দোয়ার উপর দৃঢ় বিশ্বাস ছিল তার। তার মেয়ে লিখেছেন কোন সাহাবীর ঘটনা তিনি বর্ণনা করেন, তিনি স্বপ্নে দেখেন যে তার মর্যাদা ক্রমশ উন্নীত হচ্ছে, তিনি মনে করেন যে আমার এমন কোন আমল বা কর্ম তো নেই। তখন তাকে বলা হয়েছে যে তুমি যে নেক সন্তান পিছনে রেখে গেছো তারা সবসময় তোমার জন্য দোয়া করেন আর এর ফলে প্রতিদিন তোমার পদমর্যাদা উন্নীত হচ্ছে বা হয়। তিনি তার মেয়েদের বা সন্তানদের নসিহত করে গেছেন যে আমার জন্য সবসময় দোয়া করবে, আল্লাহ তাআলা করুন তার সন্তান সন্ততি যেন সে সমস্ত পণ্যের উপর প্রতিষ্ঠিত থাকে যা হযরত মসীহ মওউদ সন্তান সন্ততি এবং জামাতের জন্য করে গেছেন। আর হযরত মসীহ মওউদ যেভাবে দেখতে চেয়েছেন বা যে সকল দোয়া করে গেছেন তার সন্তান সন্ততি যেন সেই দোয়ার পরিপূরণ স্থল হয়, বাকি মসীহ মওউদের বংশের অন্যরাও বরং পুরো জামাত। হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন সন্তান সন্ততি সম্পর্কে, তাদের সন্তান এবং তাদের সন্তানদের সন্তান যেন আল্লাহর কাছে দোয়া করেন যে তারা যেন কেয়ামত পর্যন্ত তোমার আমানত হয়, যে আমানতে শয়তান কোনোভাবে হস্তক্ষেপ করতে না পারে আর তারা যেন ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতে পারে। আল্লাহ তাআলা শ্রদ্ধেয় মির্জা হানিফ আহমদ সাহেবের সাথে মাগফিরাত করুন, রহমত করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে সত্যিকার অর্থে সে রক্তের সুবাদে অর্পিত দায়িত্ব পালনের তৌফিক দেন যার সাথে তাদের সম্পর্ক, আমার সাথেও তার সুগভীর সম্পর্ক ছিল, খেলাফতের পূর্বেও ছিল, খেলাফতের পর এই ভালোবাসার সম্পর্ক সুগভীর হতে থাকে, কিন্তু এতে বিনয় নিষ্ঠা বিশ্বস্ততার অসাধারণ বহির প্রকাশ ছিল। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার সন্তান সন্ততির মাঝে সন্তান সন্ততিকে খেলাফতের সাথে বিশেষ সম্পর্ক রক্ষা করে চলার তৌফিক দেন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر